له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
পবিত্র হজ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ আমরা পবিত্র হজ নিয়েই সংক্ষেপে আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এর প্রত্যাশা রইল।
পবিত্র হজ উপলক্ষে সারা বিশ্বের 20 লাখের বেশি হাজি আজ আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে মহান প্রভুর দরবারে তার উপস্থিতি ঘোষণা করছেন এভাবে। অর্থাৎ, হাজির হে আল্লাহ, হাজির আপনার মহান দরবারে, হাজির আপনার কোনো শরীক নেই। সব প্রশংসা, নিয়ামত এবং সব রাজত্ব আপনারই। এর তাৎপর্য হল সবকিছুই আল্লাহকে স্মরণ করে শুরু করতে হয়। আমরা সবসময়ই আল্লাহর আহ্বানে সাড়া দিতে প্রস্তুত বা তার পূর্ণ অনুগত হতে প্রস্তুত। আমরা দুনিয়ার অসৎ, শোষক ও স্বৈরাচারী প্রবল শক্তিগুলোকে অস্বীকার করছি, অস্বীকার করছি আল্লাহ ছাড়া অন্য সব শক্তির প্রভুত্বের দাবিকে। আজ আমরা আল্লাহর সামনে উপস্থিত হয়েছি সেই পোশাক পরে, যে পোশাকে একদিন আমরা কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির হব।
মুসলমানদের নামাজের কিবলা হল কাবা ঘর। এমন কোনো মুহূর্ত নেই যখন মুসলমানরা এই ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করছেন না বা রুকু সিজদা করছেন না। এখানে মুসলমানরা মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ও শান শওকতের সামনে হন নতজান। হজ উৎসব ও ইবাদত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল। সেদিন তিনি তার দোয়ায় বলেছিলেন, হে আমার প্রভু, আমি আমার বংশধরদের মধ্য হতে একজনকে তোমার পবিত্র ঘরের কাছে পানিহীন ও ঘাসহীন অনুর্বর উপত্যকায় বসবাসের জন্য রাখলাম। হে প্রভু, এটা এজন্যে যে তারা যেন নিয়মিত নামাজ কায়েম করে। সুতরাং মানুষের মধ্যে কিছু লোকের হৃদয়কে তাদের প্রতি ভালোবাসাতে পূর্ণ করে দাও এবং ফল মূল দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো, যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। সেই থেকে শুরু হয় পবিত্র হজের প্রচলন। মহাবরকতময় এই উৎসবের নানা আনুষ্ঠানিকতায় রয়েছে ভিন্ন ভিন্ন তাৎপর্য ও শিক্ষা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল আল্লাহর প্রকৃত বান্দা বা দাস হতে আগ্রহী হওয়ার প্রমাণ দেয়া।
কাবাঘর কেবলই প্রথম ইবাদত কেন্দ্র নয়, এটি মানুষের জন্য সুপথ প্রদর্শনের ও বরকত দানের প্রথম ঘর। কুরআনের দৃষ্টিতে এই ঘর মুসলমানদের নিরাপত্তার কেন্দ্র, তাদের সম্মেলন ও ঐক্যের কেন্দ্র এবং নিরাপত্তার কেন্দ্র। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হজ করতে গিয়েছিলেন উঠে চড়ে। তার উটের চালক আবৃত্তি করে বলছিলেন, হে মুশরিক ও কাফিরদের সন্তানরা, মহানবীর জন্য পথ খুলে দাও। তোমরা জেনে রাখো, তিনি সব কল্যাণের উৎস, অর্থাৎ তাকে মেনে নেয়া ও তার প্রতি বিশ্বাস স্থাপনের মধ্যেই কেবল কল্যাণ নিহিত আছে। হে প্রভু, আমি তার বাণীতে বিশ্বাস স্থাপন করেছি এবং তার রিসালাতে বিশ্বাস স্থাপন করা সংক্রান্ত আপনার নির্দেশ সম্পর্কেও আমি জ্ঞাত।
মুসলমানদের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ঐক্য গড়ে তোলা হজের অন্যতম লক্ষ্য। হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা পরস্পরের দুঃখ দুর্দশা ও সমস্যা সম্পর্কে জানার পাশাপাশি একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে পারে এবং কাফির ও মুশরিকদের ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে পারে। আর এই জন্যেই বারাত বা কাফির মুশরিকদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা হজের অন্যতম প্রধান স্তম্ভ।
হজ সব ধরনের আত্মকেন্দ্রিকতা ও আল্লাহ ছাড়া অন্য সব কিছুর নির্ভরতা থেকে মুক্ত হওয়ার শিক্ষা দেয়। বলা হয়, মুমিনের হৃদয় আল্লাহর বাসস্থান। এই ঘরে যদি সামান্যতম পাপ পঙ্কিলতা থাকে তাহলে সে খাঁটি মুমিন হতে পারবে না। তাই হজ পালনের সময় মুমিন বিভিন্ন অবস্থায় কেবল আল্লাহকেই স্মরণ করেন, কখনো একাকী বা নির্জনে, কখনো বা প্রশান্ত অবস্থায় এবং কখনো বা অস্থির ও ব্যাকুল হৃদয়ে এদিক সেদিকে ছুটে গিয়ে খোদাপ্রেমের আকুলতা প্রকাশ করেন। কাবাঘরকে বলা হয় মসজিদুল হারাম। এর অর্থ, মহান আল্লাহর সংরক্ষিত এই স্থানে সবাই নিরাপদ। এখানে মানুষ, পশু পাখি, মশামাছি, গাছপালা, ফুল ও এমনকি ঘাসও সব ধরনের অনিষ্ট থেকে মুক্ত। কাবাঘর নির্মিত হয়েছিল হযরত আদম আলাইহিসসালামের জীবদ্দশায়। পৃথিবীর প্রথম ইবাদত গৃহ কাবা নির্মাণ শেষে তিনি তার চারদিকে প্রদক্ষিণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই ঘর পুনর্নির্মাণ করেছিলেন যাতে তার পরিবার ও বিশ্বের মুসলমানরা এখানে নামাজ আদায় করতে পারেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন সন্ধ্যা পর্যন্ত লাব্বাইক বলবে তার সব গুনাহ মাফ হয়ে যাবে ও সে হয়ে পড়বে নবজাতক শিশুর মতো নিষ্পাপ।
শ্রোতা বন্ধুরা, পবিত্র হজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
পনেরোই খোরদাদ বিপ্লব। শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ১৯৬৩ সালের ৫ জুন মোতাবেক ফার্সি ১৫ খোরদাদ ১৩৪২, ইরানের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল দিন। ঐতিহাসিক এই দিনটিতে ইরানি জাতি বলদর্পী শক্তির বিরুদ্ধে সংগ্রামের যে সূত্রপাত করেছিল, ওই সংগ্রামই ছিল ইসলামী বিপ্লব বিজয়ের সাহসী সূচনা। সেদিনের ভোর রাতের কথা, স্বৈরাচারী শাহের জুলুম নির্যাতন আর অপশাসনের বিরুদ্ধে কোমের ফয়জিয়া মাদ্রাসায় বক্তব্য রাখার কারণে শাহী জান্তা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইকে গ্রেপ্তার করে তেহরানের কারাগারে পাঠায়।
ইমাম বলদর্পী শাহ এবং তার পৃষ্ঠপোষক আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রেখেছিলেন। ইমাম বলেছিলেন, আমরা এ সিদ্ধান্তে পৌঁছে গেছি যে শাহী জান্তা ইসলাম ও কোরআনের বিরোধী। শাহের বন্ধু ইসরায়েল আমাদের পবিত্র গ্রন্থ কোরআনকে হেয় করতে চায় এবং ধর্মীয় নেতৃত্বকে নির্মূল করতে চায়। ইসরায়েল আমাদের অর্থনীতি, ব্যবসা ও কৃষিকে পাকাপোক্তভাবে নিয়ন্ত্রণ করতে চায়। এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে শাহ। ওই রাতেই ইমামকে গ্রেপ্তার করা হয়। ফল হয় ঠিক উল্টো। ইমামের গ্রেপ্তারের ঘটনায় কোমের পথে পথে নেমে আসে বিপ্লবী জনতা। স্লোগান দেয়, হয় খোমেনি না হয় মৃত্যু। ওই মিছিল এবং স্লোগান ছড়িয়ে পড়ে তেহরানেও। মুহূর্তেই সেই স্লোগান আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে সমগ্র ইরান জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহ সামরিক আইন জারি করে, কিন্তু কাজ হল না। জনগণ রাস্তা ছাড়েনি। শাহী জান্তা শেষ পর্যন্ত মুক্তিকামী জনতার উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায়।
ওই হত্যাযজ্ঞে সেদিন কেবল তেহরানেই 15,000 মুসলমানের রক্ত ঝরেছিল রাজপথে, কোমে শহীদ হয়েছিল 400 বেশি। এভাবে সারা দেশেই হত্যাযজ্ঞ চালিয়ে ইরানের মাটি রক্তে রঙিন করেছিল শাহের সেনারা। সেই ঘটনা থেকে 15 খোরদাদ ইরানের ইতিহাসের এক বিপ্লবী অধ্যায় হয়ে আছে। আমরা এই 15 খোরদাদের ঐতিহাসিক বাস্তবতা এবং জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
পনেরো খোরদদের রক্তক্ষয়ী ঘটনা আপাতদৃষ্টিতে মনে হয়েছিল স্বৈরাচারী শাহের অনুকূলেই গেছে, অথচ বাস্তবতা হল ইরানের জনগণ সেদিনের ঘটনায় শাহের প্রকৃত স্বরূপ চিনতে পেরেছিল। শাহের এতটা নগ্ন এবং রক্তখেকো চেহারা ইরানি জাতি ইতপূর্বে আর দেখেনি। এ কারণেই বৃহত্তর ইসলামী বিপ্লবী আন্দোলন সেখান থেকেই দানা বেঁধে উঠতে থাকে এবং মাত্র 15 বছরের মাথায় সেই বিপ্লবী আন্দোলন শাশ্বত বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়। এই যে অভ্যুত্থানের সূচনা হল, এর পেছনে ইমামের লক্ষ্য কি ছিল, এরকম একটা প্রশ্ন সবার মনেই জাগতে পারে। ইমাম কি কায়েমি স্বার্থবাদীদের মতো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে চেয়েছেন? না, মোটেই তা নয়। তিনি চেয়েছেন ইসলামী শাসন ব্যবস্থা এবং ইসলামী শরীয়তের বাস্তবায়ন, সেই সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরান যেন সম্পর্ক না রাখে।
15 খোরদাদের গণ অভ্যুত্থানের পেছনে শ্বেত বিপ্লব নামের হোয়াইট হাউজের কর্মসূচিও অনেকটা প্রেরণা জুগিয়েছিল। ইরানের নির্বাচিত সংসদ সদস্যদেরকে সংবিধান অনুযায়ী কোরআন হাতে নিয়ে শপথ নিতে হতো। ইরানের মন্ত্রিসভা প্রাদেশিক ও নগর কাউন্সিল সংক্রান্ত একটি বিল অনুমোদন করে কোরআন হাতে নিয়ে শপথ গ্রহণের বিষয়টি ঐচ্ছিক করে দেয়। অর্থাৎ অনুচ্ছেদে বলা হয় যে সংসদ সদস্যরা যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে শপথ করতে পারবেন। কোমের আলেমরা ঘোষণা দেন, প্রস্তাবিত বিলটি সংবিধান বিরোধী। ওই ইস্যুটি নিয়ে সারা দেশ জুড়ে আলেমরা সোচ্চার হন, ফলে জনগণ শাহের প্রকৃত চেহারা আরও ভালোভাবে জানতে পারে। ঠিক কোন প্রেক্ষাপটে 15 খোরদাদের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল জানতে চেয়েছিলাম কোমের বিশিষ্ট গবেষক আনোয়ারুল কবিরের কাছে। তিনি বললেন,
13 খোরদাদ, মানে যে ঘটনাটা আমরা 15 খোরদাদ কাজকে স্মরণ করতে যাচ্ছি, 13 খোরদাদে আশুরার দিন ইমাম খোমেনি মাদ্রাসা ফাইজায় যান এবং তৎকালীন শাসকের কর্মকাণ্ডের সাথে ইয়াজিদি বাহিনীর লক্ষ্য কর্মের যে মিলগুলো রয়েছে সেগুলো তার বক্তব্যে তুলে ধরে উনি বলেন যে এ সরকার ইসলামের অপরিহার্য সকল বিধানকে ধ্বংসের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। তারা ইসলামের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে, ক্ষমতায় বসে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইসরায়েল চায় না ইরানে কোরআনের শিক্ষা বাস্তবায়িত হোক, ইসরায়েল চায় না এদেশের আলেম সমাজ থাকুক, ইসলাম থাকুক, কোরআন ও আলেম সমাজ তাদের পথের অন্তরায় বলেই তারা মাদ্রাসা ফাইজিয়ে হামলা চালিয়েছে। আলেম সমাজকে এবং কোরআনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে তারা। এগুলো কথা বলে শাহকেও কিছু সমালোচনা করেন। শাহকে সরাসরি উদ্দেশ্য করে বলেন যে তুমি ইসরায়েলের কথা শুনো না, ইসরায়েল দুনিয়া আখেরাতে তোমার উপকারে আসবে না, মানে তুমি, আমরা চাই না যে তুমি তোমার বাবার মতো মন্দ পরিণতি বরণ করো। তারপরে তিনি বলেন যে তোমার সাথে ইসরায়েলের কি সম্পর্ক, তুমি কি ইসরায়েলের মনোনীত শাহ? তিনি বিশ্বের উদ্দেশ্যে একটা কথা বলেন যে বিশ্ব জেনে রাখুক ইরানি জাতি ইসরায়েলের সাথে যে কোনো ধরনের চুক্তির বিরোধী। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহি ক্ষেত্রে শাহের যে সমালোচনা করেন তার চেয়ে তিনি দেখা যায় যে ইসরায়েল এবং আমেরিকাকেই ইসলামের মূল শত্রু বলে উনি চিহ্নিত করেন এবং স্পষ্ট করে বলেন যে শাহ একটা পুতুল শাসক যে কেবল আমেরিকা এবং ইসরায়েল ক্রীড়ানক হিসাবে তাদের পরিকল্পনাগুলোকে ইরানে বাস্তবায়ন করছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসলামকে ধ্বংস করা। ইমাম খমেনি যে এইরকম একটা বক্তব্য দিলেন, বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে 15 একুশ সকালে ইমাম খমেনিকে গ্রেফতার করা হয়। আর এই খবর যখন সারা ইরানে ছড়িয়ে পড়ে, ইরানের বিভিন্ন শহরে তখন লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ মুখর হয়ে ইমাম খমেনির মুক্তির দাবিতে তারা মাঠে নামে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো দল বা সংগঠন এমনকি কোনো আলেমের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ মিছিলের আহ্বান জানানো হয়নি, কিন্তু জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে পথে নেমে শাহ বিরোধী স্লোগান দিতে থাকে, ইমাম খমেনির মুক্তির দাবি জানাতে থাকে।
জনগণ কতটা স্বতঃস্ফূর্তভাবে 15 খোরদাদের গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল সেকথা আমরা জানলাম জনাব আনোয়ারুল কবিরের কাছ থেকে। জনগণ আসলে তখনও শাহের জঘন্য চরিত্র সম্পর্কে ততটা সচেতন ছিল না, বিশেষ করে শাহের ইসলাম বিরোধিতার বিষয়ে খুব একটা ধারণা ছিল না মানুষের। ইমাম তাঁর বক্তব্যে ধীরে ধীরে শাহের ইসলাম বিরোধিতার কথা প্রকাশ করেন এবং জনগণও আস্তে আস্তে সচেতন হয়ে ওঠে। তারা জানতে পারে পাহলভী শাসক গোষ্ঠীর শয়তানি পরিকল্পনার কথা। এভাবে ইমাম জনগণকে ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইসলামী ঐক্য সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য দিতে থাকেন। ইমামের আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু শাহ কিংবা তার শাসনের অবসান ছিল না, বরং তাঁর আন্দোলন ছিল ইসলামের মূল শত্রু ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্রের বিরুদ্ধে। ইরানের মুসলিম জনতা ঐক্যবদ্ধ সেই লক্ষ্যে গণজাগরণ গড়ে তুলে ইসলামী বিপ্লবের বিজয় ছিনিয়ে এনেছিল।
এই যে ঐক্যের কথা বললাম, একটি বিপ্লব সফল করার জন্য তথা জুলুমের বিরুদ্ধে কোরআনের নির্দেশিত পথে সংগ্রাম করার জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল পাশ্চাত্য তথা ইসলামের শত্রু আধিপত্যবাদ ও ইহুদিবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন হতে হবে। 15 খোরদাদের গণ অভ্যুত্থান থেকে এই সচেতনতা ও ঐক্যের শিক্ষা আমরা নিতে পারি, যেমনটি বললেন আনোয়ারুল কবির।
সবচেয়ে বড় যেটা ইমাম খমেনির আন্দোলনের বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের কাছে বেশি আমাদের শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে আমাদের পাশ্চাত্যের ষড়যন্ত্র সম্পর্কে কখনই আমাদের অসচেতন হলে চলবে না। এবং ইমাম খমেনি ইরানের ইসলাম বিপ্লবের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টির প্রতি তিনি লক্ষ্য রেখেছেন, ইরানের অভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি শিয়া সুন্নি এবং অন্যান্য বিভিন্ন জাতিগত ইরানের কুর্দি তুর্কি বালুচি ফার্সি এবং অন্যান্য যে জাতিগুলো ইরানের মধ্যে, তিনি সবসময় চেয়েছেন এটা ঐক্যবদ্ধভাবে ইসলামের যে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মে যারা তার ঐক্যবদ্ধ থাকে, কখনো যাতে ভাষাগত জাতিগত মাঝাবি যে দ্বন্দ্বগুলো পাশ্চাত্যের পক্ষ থেকে উস্কে দেওয়া হয় এগুলো যাতে কখনো মুসলমানদেরকে বিচ্ছিন্ন না করে। এবং আমরা ইরানের আন্দোলনেও দেখি যে ইরানের সকল ভাষাগত যে গোষ্ঠীগুলো রয়েছে তারা এবং সকল মাঝাবের লোকজন এখানে ঝাঁপিয়ে পড়েছিলেন ইমাম খমেনির আন্দোলন, যেহেতু তিনি ইরানি জাতির স্বার্থ মুসলিম উম্মার স্বার্থ এবং সেই সাথে সাথে পাশ্চাত্যের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য আন্দোলন উনি শুরু করেছিলেন।
যথার্থই বললেন জনাব আনোয়ারুল কবির, মুসলিম উম্মার স্বার্থকে সবার উপরে গুরুত্ব দেয় এবং পাশ্চাত্যের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় ছিল 15 খোরদাদ গণ অভ্যুত্থানের মূল শিক্ষা। আসলে 15 খোরদাদের আন্দোলন আরও প্রমাণ করেছে ধর্মীয় মূল্যবোধের উপর অটল থেকে কোনো জাতি ঐক্যবদ্ধ হলে সেই জাতির ভূখণ্ডকে কিছুতেই ইসরায়েল আমেরিকার অবৈধ স্বার্থ হাসিলের ঘাঁটি বানানো সম্ভব নয়। বিশ্বব্যাপী আজও যেসব দেশে জুলুমের শিকার বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, তাদের ক্ষেত্রেও একথা সমানভাবে প্রযোজ্য। 15 খোরদাদ তাদেরকে জালেমের বিরুদ্ধে উজ্জীবিত করে তুলুক, সমস্ত নির্যাতিত জাতি ফিরে পাক তাদের স্বাধীনতা ও মৌলিক অধিকার, এই হোক 15 খোরদাদ বিপ্লবের অনিবার্য অঙ্গীকার।
তো শ্রোতাবন্ধুরা, যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ।
পবিত্র হজ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ আমরা পবিত্র হজ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এ প্রত্যাশা রইল।
পবিত্র হজ উপলক্ষে সারা বিশ্বের 20 লাখের বেশি হাজি আজ আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে মহান প্রভুর দরবারে তার উপস্থিতি ঘোষণা করছেন এভাবে। অর্থাৎ হাজির হে আল্লাহ, হাজির, আপনার মহান দরবারে হাজির, আপনার কোনো শরিক নেই, সব প্রশংসা নিয়ামত এবং সব রাজত্ব আপনারই। এর তাৎপর্য হল সবকিছুই আল্লাহকে স্মরণ করে শুরু করতে হয়। আমরা সবসময়ই আল্লাহর আহ্বানে সাড়া দিতে প্রস্তুত বা তার পূর্ণ অনুগত হতে প্রস্তুত। আমরা দুনিয়ার অসৎ, শোষক ও স্বৈরাচারী প্রবল শক্তিগুলোকে অস্বীকার করছি, অস্বীকার করছি আল্লাহ ছাড়া অন্য সব শক্তির প্রভুত্বের দাবিকে। আজ আমরা আল্লাহর সামনে উপস্থিত হয়েছি সেই পোশাক পরে, যে পোশাকে একদিন আমরা কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির হব।
মুসলমানদের নামাজের কিবলা হল কাবা ঘর। এমন কোনো মুহূর্ত নেই যখন মুসলমানরা এই ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করছেন না বা রুকু সিজদা করছেন না। এখানে মুসলমানরা মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ও শান শওকতের সামনে হন নতজান। হজ উৎসব ও ইবাদত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল। সেদিন তিনি তার দোয়ায় বলেছিলেন, হে আমার প্রভু, আমি আমার বংশধরদের মধ্য হতে একজনকে তোমার পবিত্র ঘরের কাছে পানিহীন ও ঘাসহীন অনুর্বর উপত্যকায় বসবাসের জন্য রাখলাম। হে প্রভু, এটা এজন্যে যে তারা যেন নিয়মিত নামাজ কায়েম করে, সুতরাং মানুষের মধ্যে কিছু লোকের হৃদয়কে তাদের প্রতি ভালোবাসাতে পূর্ণ করে দাও এবং ফল মূল দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। সেই থেকে শুরু হয় পবিত্র হজের প্রচলন। মহাবরকতময় এই উৎসবের নানা আনুষ্ঠানিকতায় রয়েছে ভিন্ন ভিন্ন তাৎপর্য ও শিক্ষা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল আল্লাহর প্রকৃত বান্দা বা দাস হতে আগ্রহী হওয়ার প্রমাণ দেয়া।
কাবাঘর কেবলই প্রথম ইবাদত কেন্দ্র নয়, এটি মানুষের জন্য সুপথ প্রদর্শনের ও বরকত দানের প্রথম ঘর। কুরআনের দৃষ্টিতে এই ঘর মুসলমানদের নিরাপত্তার কেন্দ্র, তাদের সম্মেলন ও ঐক্যের কেন্দ্র এবং নিরাপত্তার কেন্দ্র। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হজ করতে গিয়েছিলেন উঠে চড়ে। তার উটের চালক আবৃত্তি করে বলছিলেন, হে মুশরিক ও কাফিরদের সন্তানরা, মহানবীর জন্য পথ খুলে দাও। তোমরা জেনে রাখো, তিনি সব কল্যাণের উৎস, অর্থাৎ তাকে মেনে নেয়া ও তার প্রতি বিশ্বাস স্থাপনের মধ্যেই কেবল কল্যাণ নিহিত আছে। হে প্রভু, আমি তার বাণীতে বিশ্বাস স্থাপন করেছি এবং তার রিসালাতে বিশ্বাস স্থাপন করা সংক্রান্ত আপনার নির্দেশ সম্পর্কেও আমি জ্ঞাত।
মুসলমানদের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ঐক্য গড়ে তোলা হজের অন্যতম লক্ষ্য। হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা পরস্পরের দুঃখ দুর্দশা ও সমস্যা সম্পর্কে জানার পাশাপাশি একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে পারে এবং কাফির ও মুশরিকদের ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে পারে। আর এই জন্যেই বারাত বা কাফির মুশরিকদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা হজের অন্যতম প্রধান স্তম্ভ।
হজ সব ধরনের আত্মকেন্দ্রিকতা ও আল্লাহ ছাড়া অন্য সব কিছুর নির্ভরতা থেকে মুক্ত হওয়ার শিক্ষা দেয়। বলা হয়, মুমিনের হৃদয় আল্লাহর বাসস্থান। এই ঘরে যদি সামান্যতম পাপ পঙ্কিলতা থাকে, তাহলে সে খাঁটি মুমিন হতে পারবে না। তাই হজ পালনের সময় মুমিন বিভিন্ন অবস্থায় কেবল আল্লাহকেই স্মরণ করেন, কখনো একাকী বা নির্জনে, কখনো বা প্রশান্ত অবস্থায় এবং কখনো বা অস্থির ও ব্যাকুল হৃদয়ে এদিক সেদিকে ছুটে গিয়ে খোদাপ্রেমের আকুলতা প্রকাশ করেন। কাবাঘরকে বলা হয় মসজিদুল হারাম। এর অর্থ, মহান আল্লাহর সংরক্ষিত এই স্থানে সবাই নিরাপদ। এখানে মানুষ, পশু পাখি, মশামাছি, গাছপালা, ফুল ও এমনকি ঘাসও সব ধরনের অনিষ্ট থেকে মুক্ত। কাবাঘর নির্মিত হয়েছিল হযরত আদম আলাইহিসসালামের জীবদ্দশায়। পৃথিবীর প্রথম ইবাদত গৃহ কাবা নির্মাণ শেষে তিনি তার চারদিকে প্রদক্ষিণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই ঘর পুনর্নির্মাণ করেছিলেন যাতে তার পরিবার ও বিশ্বের মুসলমানরা এখানে নামাজ আদায় করতে পারেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন সন্ধ্যা পর্যন্ত লাব্বাইক বলবে, তার সব গুণা মাফ হয়ে যাবে ও সে হয়ে পড়বে নবজাতক শিশুর মতো নিষ্পাপ।
শ্রোতা বন্ধুরা, পবিত্র হজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
পনেরোই খোরদাদ বিপ্লব। শ্রোতবন্ধুরা সালাম ও শুভেচ্ছেন, আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ১৯৬৩ সালের ৫ জুন মোতাবেক ফার্সি ১৫ খোরদাদ ১৩৪২ ইরানের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল দিন। ঐতিহাসিক এই দিনটিতে ইরানি জাতি বলদর্পী শক্তির বিরুদ্ধে সংগ্রামের যে সূত্রপাত করেছিল, ওই সংগ্রামই ছিল ইসলামী বিপ্লব বিজয়ের সাহসী সূচনা। সেদিনের ভোর রাতের কথা, স্বৈরাচারী শাহের জুলুম নির্যাতন আর অপশাসনের বিরুদ্ধে কোমের ফয়জিয়া মাদ্রাসায় বক্তব্য রাখার কারণে শাহী জান্তা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইকে গ্রেপ্তার করে তেহরানের কারাগারে পাঠায়।
ইমাম বলদর্পী শাহ এবং তার পৃষ্ঠপোষক আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রেখেছিলেন। ইমাম বলেছিলেন, আমরা এ সিদ্ধান্তে পৌঁছে গেছি যে শাহি জান্তা ইসলাম ও কোরআনের বিরোধী। শাহের বন্ধু ইসরায়েল আমাদের পবিত্র গ্রন্থ কোরআনকে হেয় করতে চায় এবং ধর্মীয় নেতৃত্বকে নির্মূল করতে চায়। ইসরায়েল আমাদের অর্থনীতি, ব্যবসা ও কৃষিকে পাকাপোক্তভাবে নিয়ন্ত্রণ করতে চায়। এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে শাহ। ওই রাতেই ইমামকে গ্রেপ্তার করা হয়। ফল হয় ঠিক উল্টো। ইমামের গ্রেপ্তারের ঘটনায় কোমের পথে পথে নেমে আসে বিপ্লবী জনতা। স্লোগান দেয়, হয় খোমেনি না হয় মৃত্যু। ওই মিছিল এবং স্লোগান ছড়িয়ে পড়ে তেহরানেও। মুহূর্তেই সেই স্লোগান আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে সমগ্র ইরান জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহ সামরিক আইন জারি করে, কিন্তু কাজ হল না। জনগণ রাস্তা ছাড়েনি। শাহি জান্তা শেষ পর্যন্ত মুক্তিকামী জনতার উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায়।
ওই হত্যাযজ্ঞে সেদিন কেবল তেহরানেই ১৫,০০০ মুসলমানের রক্ত ঝরেছিল রাজপথে, কোমে শহীদ হয়েছিল ৪০০রও বেশি। এভাবে সারা দেশেই হত্যাযজ্ঞ চালিয়ে ইরানের মাটি রক্তে রঙিন করেছিল শাহের সেনারা। সেই ঘটনা থেকে ১৫ খোরদাদ ইরানের ইতিহাসের এক বিপ্লবী অধ্যায় হয়ে আছে। আমরা এই ১৫ খোরদাদের ঐতিহাসিক বাস্তবতা এবং জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
১৫ খোরদাদের রক্তক্ষয়ী ঘটনা আপাতদৃষ্টিতে মনে হয়েছিল স্বৈরাচারী শাহের অনুকূলেই গেছে, অথচ বাস্তবতা হল ইরানের জনগণ সেদিনের ঘটনায় শাহের প্রকৃত স্বরূপ চিনতে পেরেছিল। শাহের এতটা নগ্ন এবং রক্তখেকো চেহারা ইরানি জাতি ইতপূর্বে আর দেখেনি। এ কারণেই বৃহত্তর ইসলামী বিপ্লবী আন্দোলন সেখান থেকেই দানা বেঁধে উঠতে থাকে এবং মাত্র ১৫ বছরের মাথায় সেই বিপ্লবী আন্দোলন শাশ্বত বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়। এই যে অভ্যুত্থানের সূচনা হল, এর পেছনে ইমামের লক্ষ্য কি ছিল? এরকম একটা প্রশ্ন সবার মনেই জাগতে পারে। ইমাম কি কায়েমী স্বার্থবাদীদের মতো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে চেয়েছেন? না, মোটেই তা নয়। তিনি চেয়েছেন ইসলামী শাসন ব্যবস্থা এবং ইসলামী শরীয়তের বাস্তবায়ন, সেই সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরান যেন সম্পর্ক না রাখে।
১৫ খোরদাদের গণ অভ্যুত্থানের পেছনে শ্বেত বিপ্লব নামের হোয়াইট হাউজের কর্মসূচিও অনেকটা প্রেরণা যুগিয়েছিল। ইরানের নির্বাচিত সংসদ সদস্যদেরকে সংবিধান অনুযায়ী কোরআন হাতে নিয়ে শপথ নিতে হতো। ইরানের মন্ত্রিসভা প্রাদেশিক ও নগর কাউন্সিল সংক্রান্ত একটি বিল অনুমোদন করে কোরআন হাতে নিয়ে শপথ গ্রহণের বিষয়টি ঐচ্ছিক করে দেয়। অর্থাৎ অনুচ্ছেদে বলা হয় যে সংসদ সদস্যরা যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে শপথ করতে পারবেন। কোমের আলেমরা ঘোষণা দেন, প্রস্তাবিত বিলটি সংবিধান বিরোধী। ওই ইস্যুটি নিয়ে সারা দেশ জুড়ে আলেমরা সোচ্চার হন, ফলে জনগণ শাহের প্রকৃত চেহারা আরও ভালোভাবে জানতে পারে। ঠিক কোন প্রেক্ষাপটে ১৫ খোরদাদের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল জানতে চেয়েছিলাম কোমের বিশিষ্ট গবেষক আনোয়ারুল কবিরের কাছে। তিনি বললেন,
১৩ খোরদাদ মানে যে ঘটনাটা আমরা ১৫ খোরদাদ কাজকে স্মরণ করতে যাচ্ছি, ১৩ খোরদাদে আশুরার দিন ইমাম খোমেনি মাদ্রাসা ফাইজায় যান এবং তৎকালীন শাসকের কর্মকাণ্ডের সাথে ইয়াজিদি বাহিনীর লক্ষ্য কর্মের যে মিলগুলো রয়েছে সেগুলো তার বক্তব্যে তুলে ধরে উনি বলেন যে এ সরকার ইসলামের অপরিহার্য সকল বিধানকে ধ্বংসের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে, তারা ইসলামের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে, ক্ষমতায় বসে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইসরায়েল চায় না ইরানে কোরআনের শিক্ষা বাস্তবায়িত হোক, ইসরায়েল চায় না এদেশের আলেম সমাজ থাকুক, ইসলাম থাকুক, কোরআন ও আলেম সমাজ তাদের পথের অন্তরায় বলেই তারা মাদ্রাসা সেজে হামলা চালিয়েছে। আলেম সমাজকে এবং কোরআনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে তারা। এগুলো কথা বলে তিনি শাহকেও কিছু সমালোচনা করেন। শাহকে সরাসরি উদ্দেশ্য করে বলেন যে তুমি ইসরায়েলের কথা শুনো না, ইসরায়েল দুনিয়া আখেরাতে তোমার উপকারে আসবে না, মানে তুমি আমরা চাই না যে তুমি তোমার বাবার মতো মন্দ পরিণতি বরণ করো। তারপরে তিনি বলেন যে তোমার সাথে ইসরায়েলের কি সম্পর্ক, তুমি কি ইসরায়েলের মনোনীত শাহ? তিনি বিশ্বের উদ্দেশ্যে একটা কথা বলেন যে বিশ্ব জেনে রাখুক ইরানি জাতি ইসরায়েলের সাথে যে কোনো ধরনের চুক্তির বিরোধী। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহি ক্ষেত্রে শাহের যে সমালোচনা করেন তার চেয়ে তিনি দেখা যায় যে ইসরায়েল এবং আমেরিকাকেই ইসলামের মূল শত্রু বলে উনি চিহ্নিত করেন এবং স্পষ্ট করে বলেন যে শাহ একটা পুতুল শাসক যে কেবল আমেরিকা এবং ইসরায়েল ক্রীড়ানক হিসাবে তাদের পরিকল্পনাগুলোকে ইরানে বাস্তবায়ন করছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসলামকে ধ্বংস করা। ইমাম খমেনি যে এইরকম একটা বক্তব্য দিলেন, বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে 15 কুর্দাদের সকালে ইমাম খমেনিকে গ্রেফতার করা হয়। আর এই খবর যখন সারা ইরানে ছড়িয়ে পড়ে, ইরানের বিভিন্ন শহরে তখন লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ মুখর হয়ে ইমাম খমেনির মুক্তির দাবিতে তারা মাঠে নামে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো দল বা সংগঠন এমনকি কোনো আলেমের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ মিছিলের আহ্বান জানানো হয়নি, কিন্তু জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে পথে নেমে শাহ বিরোধী স্লোগান দিতে থাকে, ইমাম খমেনির মুক্তির দাবি জানাতে থাকে।
জনগণ কতটা স্বতঃস্ফূর্তভাবে 15 খোরদাদের গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল সে কথা আমরা জানলাম জনাব আনোয়ারুল কবিরের কাছ থেকে। জনগণ আসলে তখনও শাহের জঘন্য চরিত্র সম্পর্কে ততটা সচেতন ছিল না, বিশেষ করে শাহের ইসলাম বিরোধিতার বিষয়ে খুব একটা ধারণা ছিল না মানুষের। ইমাম তাঁর বক্তব্যে ধীরে ধীরে শাহের ইসলাম বিরোধিতার কথা প্রকাশ করেন এবং জনগণও আস্তে আস্তে সচেতন হয়ে ওঠে। তারা জানতে পারে পাহলভি শাসক গোষ্ঠীর শয়তানি পরিকল্পনার কথা। এভাবে ইমাম জনগণকে ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইসলামী ঐক্য সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য দিতে থাকেন। ইমামের আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু শাহ কিংবা তার শাসনের অবসান ছিল না, বরং তার আন্দোলন ছিল ইসলামের মূল শত্রু ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্রের বিরুদ্ধে। ইরানের মুসলিম জনতা ঐক্যবদ্ধ সেই লক্ষ্যে গণজাগরণ গড়ে তুলে ইসলামী বিপ্লবের বিজয় ছিনিয়ে এনেছিল।
এই যে ঐক্যের কথা বললাম, একটি বিপ্লব সফল করার জন্য তথা জুলুমের বিরুদ্ধে কোরআনের নির্দেশিত পথে সংগ্রাম করার জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল পাশ্চাত্য তথা ইসলামের শত্রু আধিপত্যবাদ ও ইহুদিবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন হতে হবে। 15 খোরদাদের গণ অভ্যুত্থান থেকে এই সচেতনতা ও ঐক্যের শিক্ষা আমরা নিতে পারি, যেমনটি বললেন আনোয়ারুল কবির।
সবচেয়ে বড় যেটা ইমাম খমেনির আন্দোলনের বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের কাছে বেশি আমাদের শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে আমাদের পাশ্চাত্যের ষড়যন্ত্র সম্পর্কে কখনোই আমাদের অসচেতন হলে চলবে না। এবং ইমাম খমেনি ইরানের ইসলাম বিপ্লবের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিষয়টির প্রতি তিনি লক্ষ্য রেখেছেন। ইরানের অভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি শিয়া সুন্নি এবং অন্যান্য বিভিন্ন জাতিগত ইরানের কুর্দি তুর্কি বালুচি ফার্সি এবং অন্যান্য যে জাতিগুলো ইরানের মধ্যে তিনি সবসময় চেয়েছেন এটা ঐক্যবদ্ধভাবে ইসলামের যে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মে যারা তারা ঐক্যবদ্ধ থাকে, কখনো যাতে ভাষাগত জাতিগত মাঝাবি যে দ্বন্দ্বগুলো পাশ্চাত্যের পক্ষ থেকে উস্কে দেওয়া হয় এগুলো যাতে কখনো মুসলমানদেরকে বিচ্ছিন্ন না করে। এবং আমরা ইরানের আন্দোলনেও দেখি যে ইরানের সকল ভাষাগত যে গোষ্ঠীগুলো রয়েছে তারা এবং সকল মাঝাবের লোকজন এখানে ঝাঁপিয়ে পড়েছিলেন ইমাম খমেনির আন্দোলন, যেহেতু তিনি ইরানি জাতির স্বার্থ মুসলিম উম্মার স্বার্থ এবং সেই সাথে সাথে পাশ্চাত্যের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য আন্দোলন উনি শুরু করেছিলেন।
যথার্থই বললেন জনাব আনোয়ারুল কবির, মুসলিম উম্মার স্বার্থকে সবার উপরে গুরুত্ব দেয় এবং পাশ্চাত্যের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় ছিল 15 খোরদাদ গণ অভ্যুত্থানের মূল শিক্ষা। আসলে 15 খোরদাদের আন্দোলন আরও প্রমাণ করেছে ধর্মীয় মূল্যবোধের উপর অটল থেকে কোনো জাতি ঐক্যবদ্ধ হলে সেই জাতির ভূখণ্ডকে কিছুতেই ইসরায়েল আমেরিকার অবৈধ স্বার্থ হাসিলের ঘাঁটি বানানো সম্ভব নয়। বিশ্বব্যাপী আজও যেসব দেশে জুলুমের শিকার বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, তাদের ক্ষেত্রেও একথা সমানভাবে প্রযোজ্য। 15 খোর্দা তাদেরকে জালেমের বিরুদ্ধে উজ্জীবিত করে তুলুক, সমস্ত নির্যাতিত জাতি ফিরে পাক তাদের স্বাধীনতা ও মৌলিক অধিকার, এই হোক 15 খোর্দত বিপ্লবের অনিবার্য অঙ্গীকার।
তো শ্রোতাবন্ধুরা, যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। দর্পণ।
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়, সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেওয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা আন্তর্জাতিক আইনে সংখ্যালঘুদের অধিকার এবং সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। এ আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক নিয়মকানুন রয়েছে এবং সংখ্যালঘুদের অধিকার হরণকারীদের বিচারেরও ব্যবস্থা রয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেওয়া বা তাদের অধিকার সংরক্ষণ বিষয়ক প্রথম ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। 1992 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয় যেখানে জাতিগত, ধর্মীয় কিংবা ভাষাগত সংখ্যালঘুদের অধিকার ও তাদের পরিচিতির প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়। এই ঘোষণাপত্রে বলা হয় তিনটি ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। প্রথমত, নিজস্ব বিশ্বাস বা সাংস্কৃতিক পরিচয়ে জীবনযাপনের অধিকার। দ্বিতীয়ত, নিজেদের ধর্ম প্রচার ও তা মেনে চলার অধিকার। এবং তৃতীয়ত, সংখ্যালঘুদের ভাষার অধিকার বজায় থাকবে।
নিজস্ব ধর্মবিশ্বাস ও সংস্কৃতিকে অনুসরণ করে জীবনযাপন করা সংখ্যালঘুদের একটি গুরুত্বপূর্ণ অধিকার, যা থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। জাতিসংঘে বর্ণবৈষম্য বিরোধী কমিশনের সদস্য এবং আন্তর্জাতিক অধিকার বিষয়ক গবেষক প্যাট্রিক থ্রনবেরি বলেছেন, কোথাও ভাষার কারণে, কোথাও ধর্মীয় কারণে, কোথাও জাতিগত কারণে মানুষ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে প্রায় সব সমাজে কোনো না কোনো দিক থেকে সংখ্যালঘুদের বসবাস রয়েছে। বেশিরভাগ সমাজে সাংস্কৃতিক বৈচিত্র্য বা ভিন্নতাও রয়েছে।
ইসলাম ধর্ম কোনো ধরনের বৈষম্য ও সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়াকে সমর্থন করে না। ইসলাম ধর্মের মূল সূতিকাগার সৌদি আরবে সংখ্যালঘুদের সাংস্কৃতিক অধিকার বা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এর উত্তরে বলা যায়, সৌদি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর জুলুম নির্যাতনের বহু অভিযোগ রয়েছে। সৌদি আরবের শাসন ক্ষমতায় রয়েছে ওয়াহাবিরা, কিন্তু তারা শুধু যে সেদেশের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের বহু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে তাই নয়, এমনকি ওয়াহাবি বিরোধী হওয়ার কারণে সুন্নি হানাফি মাজহাবের অনেক ধর্মীয় শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত করছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের ধর্মীয় চর্চার উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। শিয়াদের বিভিন্ন বই, ধর্মীয় শোকগাথা গাওয়া প্রভৃতি নিষিদ্ধ। এমনকি গবেষণামূলক বিভিন্ন বইপত্র সঙ্গে রাখাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। ওয়াহাবিরা নিজস্ব শিক্ষা, বিশ্বাস ও সংস্কৃতিকেও শিয়া মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মবিশ্বাস ও শিক্ষা প্রচারের কোনো অনুমতি তো নেই, এমনকি ওয়াহাবিদের নিজস্ব বিশ্বাস ও চিন্তাভাবনাকেও তাদেরকে শিখতে বাধ্য করা হয়, যা কিনা চরম শিয়া বিদ্বেষে পরিপূর্ণ।
সৌদি আরবের শিয়া মুসলমানরা এ কারণে আতঙ্কিত যে এর ফলে তাদের সন্তানরা একদিকে নিজস্ব ধর্মবিশ্বাস ও পরিচিতি জানা থেকে বঞ্চিত হচ্ছে এবং অন্যদিকে তারা ওয়াহাবি চিন্তাধারায় প্রভাবিত হচ্ছে। এমনকি সৌদি আরবের অন্তত 50% বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে শিয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো মামলা মোকদ্দমায় আদালতেও শিয়া মুসলমানদের সাক্ষ্য দেওয়ার কোনো অধিকার নেই। ওই দেশটিতে কোনো শিয়া মুসলমান আদালতের বিচারক হতে পারে না। আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক অ্যাঙ্গোলা কোডভিলা বলেছেন, সৌদি আরবের শিয়া মুসলমানরা ব্যাপকভাবে জুলুম নির্যাতনের শিকার। ওয়াহাবিরা শিয়াদের ব্যাপারে খুবই স্পর্শকাতর এবং তারা শিয়াদেরকে ইহুদিবাদীদের চাইতেও বিপজ্জনক বলে মনে করে। তিনি বলেন, ওয়াহাবিরা তাদের উগ্র নীতি আদর্শের ভিত্তিতে মুসলিম উম্মার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ওয়াহাবিরা শিয়া সুন্নি নির্বিশেষে ওয়াহাবি নয় এমন সব মুসলমানকে কাফের মনে করে। তারা অন্য সব মুসলমানদের দীর্ঘদিনের প্রচলিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদিকেও শেরিক মনে করে। এসব বন্ধের জন্য তারা উগ্রপন্থার আশ্রয় নিয়েছে।
সৌদি শাসকবর্গ ও উগ্র ওয়াহাবিদের এসব আচরণে সংখ্যালঘুরা সেখানে নিষ্পেষিত। তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে, যা কিনা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। সংখ্যালঘু শিয়া মুসলমানরা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে। শুধু শিয়া হওয়ার কারণে তাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। 1927 সালে সাবেক ব্রিটিশ উপনিবেশকদের আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরবের তৎকালীন পদস্থ আলেমরা এক ফতোয়া জারি করে বলেছিলেন, শিয়ারা হচ্ছে মোরতাদ এবং কাফের, তাই তাদের শাস্তি হওয়া উচিত। তারা আরও বলেছিলেন, নিজেদের মাজহাব অনুযায়ী শিয়াদের ধর্ম পালনের কোনো অধিকার নেই এবং যদি তারা বিধিনিষেধ অমান্য করে তাহলে সৌদি আরব থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এরপর 1991 সালে সৌদি আরবের এক মুফতি বিন জাবরিন আবারও শিয়াদেরকে কাফের ফতোয়া দিয়ে বলেন, তাদেরকে হত্যা করলে বেআইনি কিছু হবে না।
সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। উদাহরণস্বরূপ, সাফওয়া এলাকায় মাত্র 3-4 হোসেনিয়া বা ইমামবাড়ার কার্যক্রমের অনুমতি রয়েছে এবং শিয়া অধ্যুষিত বিশাল ওই এলাকায় নতুন আর কোনো ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। শিয়াদের সাফায়াত বা তাওয়াসুল করা সহ বিভিন্ন বিশ্বাসকে কুসংস্কার বলে মনে করে। এ কারণে তারা ইমামবাড়া নির্মাণ, শোকানুষ্ঠানে বিশেষ পোশাক পরিধান করা, এমনকি বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালানো বাধা দেয়।
অতি সম্প্রতি সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফের ইমাম হোসাইন মসজিদটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদটিতে শিয়াদের অন্যতম নেতা ও সৌদি রাজ পরিবারের সমালোচক শেখ নিমর বাকির আল নিমর ইমামতি করতেন। এ সংক্রান্ত এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে ইমাম হোসাইন মসজিদটি সর্বশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। সৌদি আরবের মানবাধিকার কর্মী আদেল আল সাদ সংবাদ মাধ্যমকে বলেছেন, সৌদি নাগরিকদের শেখ নিমরের স্মৃতি মনে করিয়ে দেয় এমন সব কিছু ধ্বংস করার মিশন হিসেবে এই মসজিদটি ধ্বংস করা হচ্ছে। তো শ্রোতাবন্ধুরা, সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামীতে এ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Tehran nekhosum. Irani Islamakan Harapetutyan Hayeren Radio Jam neklesum. Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանկագին բարեկամներ։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիո ժամը։